অধ্যায় দক্ষের যজ্ঞ অনুষ্ঠান 23 এবং 24 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। 24 নম্বর শ্লোক বোর্ডে লেখা রয়েছে, তো প্রথমে আমরা 23 নম্বর শ্লোক এবং তার অনুবাদ করব এবং তারপরে 24 নম্বর শ্লোক আমরা একসঙ্গে পাঠ করব। শ্লোক 23। সত্যে যশা হত রুচু সন্ন জিহ্বা শশাদ ভাষা মৃদনা দিতাঞ্জলি ফুটা উপস্তুর অধক্ষজন। অনুবাদ: নারায়ণের দেহ নির্গত রশ্মি ছটায় সকলের প্রভাব ম্লান হয়েছিল এবং সকলেই নীরব হয়েছিলেন। সম্ভ্রম এবং শ্রদ্ধায় ভয়ভীত হয়ে উপস্থিত সকলেই কৃতাঞ্জলি ফুটে অবনত মস্তকে অধ্যক্ষজ পরমেশ্বর ভগবানের স্তব করতে উদ্যত হয়েছিলেন। শ্লোক 24। অপর বাগ বিত্তয়জস্য মোহিতাত্ম ভুবাদয় যথামতি গ্নন্তি স্ম কৃতানুগ্রহ বিগ্রহম। পরবাগ বিত্তয় মানসিক ক্রিয়াকলাপের অতীত, যস্য যার, মহি মহিমা, তু কিন্তু, আত্মভূ আদয় ব্রহ্মা আদি, যথামতি তাদের সামর্থ্য অনুসারে, জিনন্তি স্ম স্তব করেছিলেন, কৃত অনুগ্রহ তার কৃপায় প্রকাশিত, বিগ্রহম চিন্ময় রূপ। অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদ কর্তৃক। অনুবাদ: যদিও ব্রহ্মাদি দেবতারাও ভগবানের অনন্ত মহিমা অনুমান করতে অসমর্থ, তবুও ভগবানের কৃপায় তারা তার চিন্ময় রূপ দর্শন করতে পেরেছিলেন। কেবল তার সেই কৃপার প্রভাবেই তারা তাদের সামর্থ্য অনুসারে তার প্রতি স্তব নিবেদন করতে পেরেছিলেন। আপনারা বলবেন, যদিও ব্রহ্মাদি দেবতারাও ভগবানের অনন্ত মহিমা অনুমান করতে অসমর্থ, তবুও ভগবানের কৃপায় তারা তার চিন্ময় রূপ দর্শন করতে পেরেছিলেন। কেবল তার সেই কৃপার প্রভাবেই তারা তাদের সামর্থ্য অনুসারে তার প্রতি স্তব নিবেদন করতে পেরেছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সর্বদাই অনন্ত, তার মহিমা পূর্ণরূপে বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়, এমনকি ব্রহ্মার মতো বিশিষ্ট ব্যক্তির পক্ষেও নয়। বলা হয় যে ভগবানের সাক্ষাৎ অবতার অনন্ত দেব তার অনন্ত মুখে অনন্ত কাল ধরে ভগবানের মহিমা বর্ণনা করার চেষ্টা করেও তার অন্ত খুঁজে পাননি। কোন সাধারণ মানুষের পক্ষে অন্তহীন পরমেশ্বর ভগবানের মহিমা হৃদয়ঙ্গন করা সম্ভব নয়, কিন্তু মানুষ তার বিশেষ ক্ষমতা অনুসারে ভগবানের স্তব করতে পারে অথবা সেবা করতে পারে। সেবার ভাবের দ্বারা এই ক্ষমতা বর্ধিত হয়। সেবন মুখেই জিহ্বাদো, মানে হচ্ছে ভগবানের সেবা শুরু হয় জিহ্বা থেকে, অর্থাৎ কীর্তন থেকে। হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে ভগবানের সেবা শুরু হয়। জিহ্বার আরেকটি ক্রিয়া হচ্ছে ভগবানের প্রসাদ আস্বাদন করা বা গ্রহণ করা। অনন্তের সেবা শুরু হয় জিহ্বা দ্বারা এবং তার পূর্ণতা হয় কীর্তন ও প্রসাদ গ্রহণে। ভগবানের প্রসাদ গ্রহণ করার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা। জিহ্বা হচ্ছে সবচাইতে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়, কারণ তা অনেক অভক্ষ্য খাদ্যের আকাঙ্ক্ষা করে এবং তার ফলে জীবকে বদ্ধ জীবনের অন্ধকূপে বলপূর্বক প্রক্ষিপ্ত করে। জীব যখন এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়, তখন তাকে এত সমস্ত ঘৃণিত বস্তু খেতে হয় যার কোনো অন্ত খুঁজে পাওয়া যায় না। জিহ্বাকে ভগবানের মহিমা কীর্তনে এবং ভগবানের প্রসাদ গ্রহণে যুক্ত করা উচিত, যাতে অন্যান্য ইন্দ্রিয়গুলো সংযত হয়। কীর্তন হচ্ছে ঔষধ এবং প্রসাদ হচ্ছে পথ্য। এইভাবে আমরা ভগবানের সেবা শুরু করতে পারি এবং সেবা যত বাড়তে থাকে ভগবানও ভক্তের কাছে ততই নিজেকে প্রকাশ করতে থাকেন। কিন্তু তার মহিমার কোনো অন্ত নেই এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করে রাখারও কোনো অন্ত নেই। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুখম করতে আচলম পঙ্গু লঙ্ঘাইতে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যৈশ্বরম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধে সপ্তম অধ্যায়ে দক্ষের যোগ্য অনুষ্ঠান আলোচনা করা হচ্ছে। তো আমরা এর আগে দক্ষের শিবের প্রতি অপরাধ এবং তারপরে অপরাধ মোচন হওয়ার পরে এখন দক্ষের অনুষ্ঠান হচ্ছে, যোগ্য অনুষ্ঠান। তো সেখানে ভগবান আবির্ভূত হয়েছেন। আজকের ২৪ নম্বর শ্লোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলা হয়েছে অনুবাদ এবং তাৎপর্যে। তো অনুবাদে বলা হচ্ছে, যদিও ব্রহ্মা আদি দেবতারা অসমর্থ ছিলেন ভগবানের অনন্ত মহিমা অনুমান করতে, কিন্তু ভগবানের কৃপায় তারা খালি তার মহিমাই অনুধাবন করতে পারেননি, তার রূপ দর্শন করতে পেরেছিলেন এবং ভগবানের কৃপার প্রভাবে ভগবানের স্তবস্তুতি করতে পেরেছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো বলা হচ্ছে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। ভগবান যেহেতু অসীম আর আমরা হচ্ছি ক্ষুদ্র, এই ক্ষুদ্র জীবের পক্ষে ভগবানকে বোঝা বা ভগবানকে দর্শন করা, তার মহিমাকে অনুধাবন করা অসম্ভব। তাই ভগবান যতটুকু আমাদের কাছে প্রকাশিত হন ততটুকুই আমরা ভগবানকে জানতে পারি, এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করছেন যে শুদ্ধ ভক্তি হচ্ছে সুদূর্লভা। সুদূর্লভা ছটা লক্ষণ শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে শুদ্ধ ভক্তি হচ্ছে সুদূর্লভা। কেন সুদূর্লভা তার দুটো কারণ ব্যাখ্যা করা হয়েছে। প্রথম কারণ হচ্ছে, এই শুদ্ধ ভক্তি নিজের চেষ্টায় লাভ করা যায় না। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, ভগবান এই শুদ্ধ ভক্তি আমাদেরকে প্রদান করতে চান না। এই দুটি কারণে শুদ্ধ ভক্তি হচ্ছে সুদূর্লভা। তাই ভগবানকে লাভ করার পন্থা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, এটি ভগবানের কৃপার উপর নির্ভরশীল। তো ভগবানের অনন্ত শক্তি রয়েছে, তার মধ্যে একটি মুখ্য শক্তি হচ্ছে কৃপাশক্তি, এবং এই কৃপাশক্তির মূর্ত বিগ্রহ হচ্ছে গুরুদেব এবং শুদ্ধ বৈষ্ণবরা। তাই তাদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি এবং তার মাধ্যম দিয়ে একমাত্র ভগবানকে জানা যায়, আর কোনো মাধ্যম নেই। তাই ভগবানের কৃপা আকর্ষণ করাই হচ্ছে যারা সাধক তাদের একমাত্র মাধ্যম, যার মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করা যায়। যেখানে প্রভুপাদ বলছেন যে কিভাবে কৃপা লাভ করা যায়, সেবার মাধ্যম দিয়ে। অনেকে বলে কৃপা করুন কৃপা করুন, তো কৃপা কিভাবে আসবে? কৃপা আসবে সেবা করার মাধ্যম দিয়ে। প্রভুপাদ বলছেন যে যত বেশি ভগবানের সেবায় নিযুক্ত হবে তখন ভগবানের কৃপা তার মাধ্যম দিয়ে প্রবাহিত হয়। তা সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে প্রভুপাদ তাৎপর্যে বলছেন, সেবন মুখে জীবাদৌ স্বয়মেব স্ফুরত্বত, অত শ্রীকৃষ্ণ নাম আদি নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, সেবন মুখে জীবাদৌ স্বয়মেব স্ফুরত্বত। রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন যে ভগবানের নাম রূপ, যে ভগবানের যে চিন্ময় স্বরূপ সেটাকে আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য করা যায় না, অর্থাৎ জড় ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না। অত শ্রীকৃষ্ণ নাম আদি নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, কিন্তু কিভাবে জানা যায়? সেবেন মুখেই জিভাদৌ, অর্থাৎ সেবার মাধ্যম দিয়ে। এবং এই সেবা কি দিয়ে শুরু হয়? প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে জিভা দিয়ে এই সেবা শুরু হয়, এবং তার ফলে ভগবান স্বয়ংব স্ফুরত্বত, ভগবান প্রকাশিত হয়। তাই সেবাটা জীবের দুটো সেবা প্রভুপাদ বলছেন, একটা হচ্ছে প্রসাদ গ্রহণ আর একটা হচ্ছে কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন এবং ভগবানের প্রসাদ আস্বাদন। এই দুটি কাজে যদি জিভাকে নিয়োজিত করা হয় তাহলে তার মাধ্যম দিয়ে ভগবান আমাদের কাছে প্রকাশিত হয়। সহজ সরল, কিন্তু সমস্যা রয়েছে। এখন এই যে সেবা, এই যে প্রভুপাদ নাম দিলেন শুদ্ধ ভক্তির ডিভোশন বাংলায়, ইংরেজিতে তার ডিভোশনাল সার্ভিস, প্রভুপাদ বললেন ভক্তিমূলক সেবা। তো এই জন্য প্রভুপাদ বলে যে ভক্তি মানে হচ্ছে সেবা। অন্য জায়গায় ভক্তির অনেক রকম মানে করা হয়, কিন্তু প্রভুপাদ খুব পার্টিকুলার ছিলেন। প্রভুপাদ বললেন যে ডিভোশনাল সার্ভিস, অর্থাৎ ভক্তিমূলক সেবার মাধ্যম দিয়ে ভগবানকে জানা যায়। ভক্তি মানে হচ্ছে সেবা। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে ভগবানকে দেখার চেষ্টা করো না, এমন ভাবে সেবা করো যাতে ভগবান তোমাকে দর্শন করতে আসে। ইংরেজিতে উনি বলছেন, ডোন্ট ট্রাই টু সি কৃষ্ণ, সার্ভ ইন সাচ ওয়ে কৃষ্ণ উইল কাম টু সি ইউ। তো বলা হচ্ছে যে এমন ভাবে সেবা করো যাতে ভগবান তোমাকে দর্শন দেয়, এবং সেটি একমাত্র মাধ্যম। এখানে সেটা দেখা যাচ্ছে যে ভগবান স্বইচ্ছায় এখানে যজ্ঞস্থলে উপস্থিত হয়েছেন বলে তিনি দেখতে পাচ্ছেন। ভগবান যখন চাইবে তখনই আমরা ভগবানকে দর্শন করতে পারব। তাই জন্য ভগবানের উপর আমাদেরকে, কৃপার উপর নির্ভরশীল হতে হবে। তো একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে আমেরিকার একজন প্রেসিডেন্ট জিমি কার্টার, যে কিভাবে মানে বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো যায় যে কিভাবে ভগবান আমাদের কাছে প্রকাশিত হতে পারে। তিনি যখন প্রেসিডেন্ট হলেন, ভোটে জিতলেন, তো প্রথম যেদিন তিনি অফিসে এলেন, তো অফিসে এসে দেখছেন যে কে তার প্রচার কিভাবে করেছে, খবরের কাগজে বিভিন্ন রিপোর্ট। সাধারণত ভোটের আগে তো প্রচার করতে হয়, তো কে কিভাবে প্রচার করেছে। তো দেখতে দেখতে তার একটা অদ্ভুত ছবি সে কাগজে দেখছে। তো কিরকম ছবি দেখছে, যে ফ্লোরিডা ইউনিভার্সিটি, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় আমেরিকায়, সেখানে ইসকনের ভক্তরা, হরে কৃষ্ণ ভক্তরা, তারা হরিনাম করছে, এবং তার পেছনে একজন লোক, ওনার পার্টির একজন লোক এখানে একটা প্ল্যাকার্ড দিয়ে বলছে ভোট ফর জিমি কার্টার, অর্থাৎ জিমি কার্টারকে ভোট দাও। তো অদ্ভুত সেটা, সেই সময় ইসকন অতটা পপুলার না, ইসকনকে সব অদ্ভুত, ভক্তদেরকে অদ্ভুত বলে দেখত। কিন্তু সেই মাধ্যমটাকে গ্রহণ করেছে এবং সেখানে তার কার প্রচার করছে, পলিটিক্যাল প্রচার করছে। এটা খুব আকর্ষণ করেছে জিমি কার্টারকে, কারণ জিমি কার্টার তার সেক্রেটারিকে ডেকেছে। সেক্রেটারিকে ডেকে বলছে যে এই যে লোকটা আমার জন্য এইভাবে অদ্ভুতভাবে প্রচার করেছে, তার সঙ্গে আগামীকাল আমি রাত্রিবেলায় ডিনার করতে চাই। এখন ওয়াশিংটন ডিসিতে বসে আছে জিমি কার্টার, আর ফ্লোরিডা ইউনিভার্সিটিতে ওই লোকটাকে এখন খুঁজে বার করো। তো তার সেক্রেটারি বলছে যে আমেরিকা এত বড় দেশ, তো এই এত বড় দেশে এই লোকটাকে একদিনের মধ্যে খুঁজে বার করে তাকে ওয়াশিংটন ডিসিতে এনে আপনার সঙ্গে খাওয়ানো বিরাট ব্যাপার। বলছে সেটা তো তোমার সমস্যা সেক্রেটারি, তোমার এটা কাজ, আমি তার সঙ্গে রাত্রেবেলায় আগামীকাল খেতে চাই। তো তাদের তো ভালো নেটওয়ার্ক আমেরিকায়, খুব সুন্দর নেটওয়ার্ক, তো সঙ্গে সঙ্গে সব জায়গায় খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। তো কিছু কয়েক ঘন্টার মধ্যেই সেই লোকটাকে সেক্রেটারি খুঁজে বার করেছে, এবং তারপরে তাকে প্লেনে করে নিয়ে আসা হয়েছে, এবং তারপরের দিন জিমি কার্টার তার সঙ্গে ডিনার করল। এই গল্পটার মাধ্যম দিয়ে বোঝানো হচ্ছে যে সেই লোকটা যদি জিমি কার্টারের সঙ্গে ডিনার করতে চাইতো, তার পক্ষে সম্ভব হতো? সম্ভব হতো। কিন্তু সেই প্রেসিডেন্ট, সে তার সেবায় এত সন্তুষ্ট হল যে তিনি তাকে চাইলেন তাকে সঙ্গ দেওয়ার জন্য। ঠিক একইভাবে আমাদেরও সেরকম মানসিকতা থাকা উচিত যে আমরা চেষ্টা করব না ভগবানকে দেখার জন্য, তা আমরা এমন ভাবে সেবায় লিপ্ত হব এবং সেই সেবার মাধ্যম দিয়ে যখন ভগবান আমার প্রতি আকর্ষিত হবে, তখন ভগবান নিজেই আমাদের কাছে প্রকাশিত হবে। নিজের মধ্যে স্বয়ং এব স্ফুরত্বত, স্বইচ্ছাই ভগবান আমাদের কাছে প্রকাশিত হন। তাই এই জন্য সেবার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সেবাই হচ্ছে একমাত্র মাধ্যম ভগবানকে প্রকাশিত করার জন্য। এটা একটা গেল। এখন সেবা মানে কি ধরনের সেবা? আমরা তো অনেক সেবা করছি, প্রসাদও খাচ্ছি, যবে থেকে প্রথম দিন থেকে ইস্কনে এসেছি, প্রথম দিন থেকে হরিনাম হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ভগবান প্রকাশিত হয়তো অনেকের কাছে হচ্ছে, কিন্তু অনেকের কাছে হচ্ছে না। সেবনমুখী জীবাদও স্বয়ং বিস্ফুরত্বত, কিন্তু ভগবান তো স্ফুরিত হচ্ছে না আমাদের কাছে, তো সমস্যাটা কোথায়? তো সেবা যে আমরা করব, তো সেবার একটা মনোভাব থাকা দরকার। কি মনোভাব নিয়ে আমরা সেবা করব? তো বলা হচ্ছে যে আমি কি সেবা করছি বা কতটা সেবা করছি সেটা ভগবানকে প্রকাশিত করবে না, আমরা কি মনোভাব নিয়ে সেবা করছি সেটাই ভগবানকে প্রকাশিত করবে, এবং সেখানেই আমাদের সমস্যা হচ্ছে। সাধকের জীবনে এইটাই হচ্ছে সমস্যা, আমরা সেবা করি কিন্তু সেবার যে মনোভাব সেটা কি হওয়া উচিত সেটা আমি ব্যাখ্যা করব। তো একদিন একটা একটা লোক একটা বেলুন বিক্রি করছে, বেলুন, গ্যাস বেলুন। তো গ্যাস সাধারণত হিলিয়াম গ্যাস ঢুকায় বেলুনে, তো হিলিয়াম গ্যাস যদি বেলুনে ঢোকানো হয় তাহলে বেলুনটা আকাশে ওঠে। একটা বাচ্চা এসছে, তো বিভিন্ন রঙের বেলুন, লাল বেলুন, কালো বেলুন, সাদা বেলুন, নীল বেলুন। তো এসে সেই বেলুনওয়ালাকে জিজ্ঞেস করছে বাচ্চাটা, যে বেলুনওয়ালা, এই যে লাল বেলুন, এই বেলুনটা কি উপরে উঠবে? বলছে হ্যাঁ উঠবে। তারপরে বলছে ওই নীল বেলুনটা ওটা উপরে উঠবে? বলছে উঠবে। তারপর বলছে যে ওই সাদা বেলুনটা ওটা উপরে উঠবে? তখন বেলুনওয়ালা বলছে যে বেলুনের সাইজ আর বেলুনের রং দেখে বেলুন উপরে উঠবে না, যে বেলুনে হিলিয়াম গ্যাস ঢুকাবে সেই বেলুনে উপরে উঠবে। তো উপরে যে উঠছে বেলুনটা সেটা তার রঙের উপর নির্ভর করছে না বা তার সাইজের উপর নির্ভর করছে না। কি জন্য গ্যাস বেলুনটা উপরে উঠছে? কারণ তার ভেতরে হিলিয়াম গ্যাস ঢোকানো হয়েছে, এই জন্য বেলুনটা উপরে উঠছে। তাই আমরা কি সেবা করছি সেটা আমাকে ভগবদ্ধামে নিয়ে যাবে না। অনেকে ভাবে ও যদি আমি পূজারী সেবা করি ভগবত ধামে চলে যাব, আমি যদি প্রচার কার্য করি ভগবানের ধামে চলে যাব, আমি যদি ম্যানেজমেন্ট করি ভগবত ধামে চলে যাব, অনেকে হচ্ছে রান্না করে ভগবত ধামে যাব। কোনোটাই ভগবত ধামে নিয়ে যাবে না। ভগবত ধামে কি নিয়ে যাবে? আমাদের সেবা ভাব, কি ভাবে আমরা সেবা করছি, ভাবগ্রাহী জনার্দন। তা সেই ভাবটা আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। ঠিক যেভাবে বেলুনের কালার আর সাইজ দেখে বেলুন উপরে উঠছে না, তার মধ্যে হিলিয়াম গ্যাস ঢোকানো হয়েছে, ঠিক একইভাবে আমাদের সেবার মধ্যে সেবা ভাবটাকে ঢোকাতে হবে। তো এই যে কি ভাব আমাদের থাকা দরকার, দুটো ভাব, অনেক ভাব থাকতে পারে, তার মুখ্যত দুটো ভাব আমাদের থাকা দরকার। প্রথমটা হচ্ছে আমাদের যখন আমরা সেবা লাভ করি ভগবানের, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো প্রথম আমাদের মনোভাব থাকা উচিত কৃতজ্ঞতা বোধ, গ্র্যাটিচিউড, যে আমাদের যে অসীম আমরা কৃপার অংশীদার হতে পারছি, যে গুরু বৈষ্ণবের কৃপায়, সাধুদের কৃপায় আমি একটা সেবা করার সুযোগ পেয়েছি, এটা আমরা ভুলে যাই। আমরা টেক ইট গ্রান্টেড যে আমরা তো সেবা পাওয়ার অধিকার রয়েছে আমাদের। তখন এই যে কৃতজ্ঞতা বোধটা, গুরু বৈষ্ণবদের প্রতি যে কৃতজ্ঞতা বোধটা আমাদের থাকে না, আমরা সেই জন্য সেবার যে মহানতা এটা যে কত গুরুত্বপূর্ণ। আমার যোগ্যতা নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের ভাবা উচিত যে আমাদের যোগ্যতা নেই তবু আমাকে এই সেবার সুযোগটা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কি মনোভাব থাকে, ও আমি কত যোগ্য, এই অল্প সেবা দিচ্ছে, আরো আমাকে সেবা দেওয়া উচিত, আমাকে আরো বড় পজিশন দেওয়া উচিত, অমুক, আমাদের ভাবতে হচ্ছে পুরো উল্টো ভাব, এবং সেখানেই সমস্যাটা হচ্ছে। যে কৃতজ্ঞতা বোধ যখন আমাদের থাকবে তখন আমরা যে সেবাই আমরা পাবো সে সেবাতে আমরা সন্তুষ্ট থাকব, এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকবে যে আমি অনেকেই সেবা করার সুযোগ পাচ্ছেন, আমি এই সেবার সুযোগটা পেয়েছি। তার জন্য সেই কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা দরকার প্রথম। আর দু নম্বর হচ্ছে আমাদের ভাবা উচিত যে আমি এই সেবাটা কেন করছি, এই সেবাটা আমি করছি মহাপ্রভুর প্রবর্তিত যে নাম সংকীর্তন আন্দোলন, যেটা প্রভুপাদ ইস্কনের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে প্রচার করছেন, তাকে আমি সহযোগিতা করছি। এটা সহযোগিতার মনোভাব, অ্যাসিস্ট করা, যে আমার একটা সহযোগিতার মনোভাব থাকবে যে আমি কেন করছি, আমি প্রভুপাদকে সহযোগিতা করছি। এটা উদাহরণ দেওয়া হচ্ছে সেবা কিভাবে দুরকম হতে পারে। তো লন্ডনে একটা চার্চ আছে, তার নাম সেন্ট পলস চার্চ ক্যাথিড্রাল। তো সেই সেই চার্চ যে তৈরি করেছিল ক্রিস্টোফার রেন বলে একজন খ্রিস্টান ভদ্রলোক, তো উনি চাইছিলেন যে সেন্ট পল যে ক্যাথিড্রাল হবে সেই ক্যাথিড্রালটা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর চার্চ হবে। তো একদিন সেই ক্রিস্টোফার রেন যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেন্ট পল চার্চের, সেখানে উনি একটা ট্যুর করছেন, হাঁটছেন, হেঁটে হেঁটে দেখছেন কে কিরকম কাজ করছে। তো মিস্ত্রিরা কাজ করছে, তো একটা মিস্ত্রির কাছে গেছে, তো ইট গাঁথছে, ইট, তো বলছে তুমি কি করছো? বলছে আমি ইট গাঁথছি। তো তারপরে সামনে আর একটা লোকের কাছে গেছে, সেও ইট গাঁথছে, বলছে তুমি কি করছো? বলছে আমি শুনেছি এই চার্চটা যে তৈরি করছেন তার নাম হচ্ছে ক্রিস্টোফার রেন। তো উনি চাইছেন যে এই চার্চটা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর চার্চ হবে, তাই আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো এমন সুন্দরভাবে ইঁটটা গাঁথতে যাতে ওনার মনোবাসনাটা পূর্ণ হয়। একই কাজ তো, কিন্তু একজনের কি মনোভাব, একজনের হচ্ছে সেবা মনোভাব, যে আমি কেন করছি, ওনাকে সাহায্য করার জন্য। আর আরেকটাকে আরেকজন কি করছে, ও করতে হয় তাই করছে, ইট গাঁথতে বলেছে গাঁথছি। তো এটা হচ্ছে আমাদের একটা মনোভাব, যে আমাদেরকে সেবা দেওয়া হয় ও করতে হয় করছি, কিন্তু আমি কেন করছি, কারণ এই সেবাটা শিল প্রভুপাদের প্রচার আন্দোলনকে সাহায্য করার জন্য আমি করছি, আমি শিল প্রভুপাদকে সহায়তা করার জন্য করছি। এই যে ভাব, এই ভাব থাকলে সেবার ফলটা অন্যরকম হয়, তাতে ভগবানকে আকর্ষণ করা যায়। যেমন ক্রিস্টোফার রেন তার সেবাতে আকৃষ্ট হয়ে গেলেন, এটা হচ্ছে ভালোবাসার প্রকাশ। তাই জন্য শিল প্রভুপাদ বললেন, ইফ ইউ লাভ মি লাভ বাই কোঅপারেশন। এটাই আমাদের পক্ষে খুব কঠিন কলিযুগে, আমাদের হৃদয়টা অহংকার এবং ঈর্ষায় পরিপূর্ণ, তাই সেই ঈর্ষা এবং অহংকারে পরিপূর্ণ হৃদয় থেকে এই আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব আসা খুব কঠিন, এবং তার ফলে কি হয়, আমাদের ভেতরে একে অপরকে সহযোগিতার পরিবর্তে আমরা সবসময় চেষ্টা করি কাকে আমরা অসহযোগিতা করব। এই অসহযোগিতার মনোভাব আসছে আমাদের অহংকার এবং ঈর্ষা থেকে। অন্য কেউ ভালো করলে আমাদের খারাপ লাগে, অন্য কেউ খারাপ করলে আমাদের ভালো লাগে, এই যে মনোভাব। তা আমরা যখন সেবা করি তখন আমরা আমাদের সঙ্গে যারা সেবা করে তারা এক পর্যায়ে থাকে, তিন ধরনের ভক্তের সঙ্গে আমরা সেবা করি, যারা একই লেভেলে আমরা থাকি মানে ম্যানেজমেন্ট স্ট্রাকচার অনুযায়ী বা বিভিন্ন ধরনের ভাব অনুযায়ী বিভিন্ন স্তরের ভক্তরা থাকে, আমার থেকে উপরে যারা থাকে, আমার সঙ্গে আছে, আমাদের নিচে থাকে, তিন ধরনের সবসময় যেখানে আমরা সেবা করি না করে তিন ধরনের ভক্ত আমাদের সঙ্গে থাকবে। এখন আমাদের মনোভাবটা কি থাকে, বদ্ধজীবের লক্ষণটা হবে, যারা আমার থেকে উপরে আছে তার প্রতি আমরা ঈর্ষা পরায়ণ হয়ে যায় ফার্স্ট, আর যাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়, আর তিন নম্বর যারা আমাদের নিচে কাজ করছে তাদের প্রতি আধিপত্য জারি করার মনোভাব তৈরি হয়, এবং এই তিনটি মনোভাবই হচ্ছে আমাদের ভক্তি জীবনে অগ্রগতি করার প্রধান বাধা। এই জন্য এত সেবা করেও আমরা ভগবান স্বয়ং পুরস্কৃত হচ্ছে না, তার এইটাই হচ্ছে মুখ্য বিষয়। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি। এই জন্য আমাদের সাফল্যের চাবিকাঠিটা হচ্ছে সেখানে, যে আমি যে কোনো অবস্থাতেই থাকতে গেলে আমি হচ্ছি সেবক। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের একই ভাব, ছিল প্রভুপাদ যখন প্রচার করছেন তখন তিনি তার যে সাফল্য, তার সাফল্যটাকে কিভাবে দিচ্ছেন, তার সাফল্য তিনি বলছেন এই যে এত আমার প্রচারে সাফল্য আছে তার প্রধান কারণ হচ্ছে আমার গুরুদেবের কৃপা এবং শিষ্যদেরকে বলছে তোমাদের সহযোগিতা। অর্থাৎ ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে গেলে আমাদের ক্রেডিট, আমরা সবসময় নিজেদের ক্রেডিট নিতে চাই, কিন্তু যারা সেবক এটা আধ্যাত্মিক জগতের ভাব, রাধারানীর ভাব, যে তিনি কখনো ক্রেডিট নিতে চান, সমস্ত ক্রেডিট অর্থাৎ তার যে সুনাম সেটা সবসময় অন্যকে দিয়ে যেতে চায়, গুরুজনকে দিতে চায় এবং যারা সহযোগিতা করছে তাদেরকে দিয়ে দেয়। শিল প্রভুপাদের একই ভাব, তিনি কখনো ভাবলেন না যে আমি ইস্কন তৈরি করলাম, আমি এত প্রচার করলাম, আমাকে সম্মান দেওয়া হোক, না, তিনি সমস্ত সম্মান সমস্ত ক্রেডিট কাকে দিলেন, তার গুরুদেবকে অর্পণ করলেন এবং তার শিষ্যদেরকে অর্পণ করলেন। তিনি বললেন যে এই যে তোমরা আমাকে সহযোগিতা করছো, এরা তোমরা এসেছো আমার গুরুদেবের কৃপায়, গুরুদেব তোমাদেরকে পাঠিয়েছেন, এই যে মনোভাব সেবক। আমার উপরেও যে থাকবে তারও আমি সেবক, আমার নিচে যা থাকবে তারও সেবক, একসঙ্গে যারা আছে সকলেরই আমি সেবক, এই যে সহযোগিতার মনোভাব, এই মনোভাব যদি আমরা তৈরি করতে পারি তাহলে মন সবসময় শান্তিপূর্ণ থাকবে, এবং শান্তি হৃদয়ে যখন শান্তি থাকবে মনে, তখন আমরা ভক্তি জীবনে অগ্রগতি করতে পারবো, কিন্তু তা না হলে আমাদের মন সবসময় অশান্ত। এই জন্য বলা হচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কিন্তু ভক্তি জীবনে এসেও আমাদের যদি নিষ্কাম ভাব না থাকে তাহলে ভক্তি মুক্তি সিদ্ধিকামীদের মনোভাবও আমাদের মধ্যে থেকে যাচ্ছে, তার ফলে আমাদের মন অশান্ত থাকছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে মনের তপস্যার কথা ব্যাখ্যা করছেন, কারণ আমাদের সমস্ত কিছু নির্ভর করছে মনের উপর, চেতনা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ, আমাদের ভাবনা চেতনাটা কোন স্তরে আছে সেটার উপরেই আমাদের সেবার যে প্রতিফল আমরা লাভ করতে পারব। তো মনের তপস্যা তিনি দুটো কথা বলেন, খুব সহজ, মনকে শান্ত রাখা। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তাৎপর্য প্রভুপাদ সুন্দরভাবে ব্যাখ্যা করছেন মনকে কি কাজে আমাদের লাগানো উচিত। দুটি কাজে লাগানো উচিত, মনকে সবসময় ভগবানের কথায় শ্রবণ কীর্তনে সবসময় যুক্ত রাখা উচিত, আর বাকি সময় মনটা যখন ফাঁকা থাকবে তখন অন্যের শুভ চিন্তায়, কাকে আমি কিভাবে তাকে সাহায্য করব অন্যকে, সেই চিন্তায় মগ্ন থাকা উচিত। এই সাহায্য মনোভাব এবং কৃষ্ণ কথায় মগ্ন থাকলে মন সবসময় শান্ত থাকবে। কিন্তু আমাদের কি হয়, আমাদের যেহেতু অহংকার রয়েছে, আমাদের যেহেতু ঈর্ষা রয়েছে, তাই আমাদের ভেদ বুদ্ধি রয়েছে। অর্থাৎ আমাকে, আমি যেটা চাইছি সে যখন আমাকে কেউ সহযোগিতা করে সে আমার বন্ধু, আর যখন আমি যেটা চাইছি যেভাবে আমি চিন্তা করছি সেখানে যখন বাধা সৃষ্টি হয় সে তখন আমার শত্রু হয়ে যায়, এবং তার ফলে মনটা অশান্ত থাকবে। যতদিন মনে এই ভেদ বুদ্ধি থাকবে, কেউ আমার বন্ধু, কেউ আমার শত্রু, কেউ আমার শুভাকাঙ্ক্ষী, কেউ আমার শুভাকাঙ্ক্ষী না, এই এই ভেদ বুদ্ধি যতদিন মনে থাকবে মন সবসময় অশান্ত থাকবে, এবং অশান্ত মন ভক্তির প্রতিকূল। এই জন্য ভক্তের আরেকটি লক্ষণ হচ্ছে অজাত শত্রু। তো ভগবানের ভক্ত অজাত শত্রু মানে আমি কাউকে শত্রু হিসেবে দেখব না, আমাকে কেউ হয়তো দেখতে পারে, কিন্তু আমি সবসময় ভগবানের সেবায় মগ্ন থাকব এবং সকলের ভালো চিন্তা করবো। এবং শত্রু কেউ যদি আমাকে নিয়ে গেছে, কেউ যদি ভাবছি যে ও আমাকে ও শত্রু বলে, তারও আমি ভালো চিন্তা করবো। এটা হচ্ছে মনের তপস্যা, এবং যে এটা করতে পারবে মন সবসময় শান্ত থাকবে, এবং এটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ভক্তি জীবনে অগ্রগতি করার, এবং এটা সম্ভব আমাদের ভালো সঙ্গের মাধ্যম দিয়ে। তা এই সেবা মনোভাব যদি আমাদের থাকে তাহলে ভক্তি জীবনে অগ্রগতি করা সহজ হয়ে যায়। কিন্তু এই মনের তপস্যা খুব কঠিন, এবং এটা আমরা করতে বারবার ব্যর্থ হই, কিন্তু আমাদের বারবার চেষ্টা করে যেতে হবে, এবং চেষ্টা করতে করতে নিশ্চয়ই একদিন আমরা সেই স্তরে উন্নীত হতে পারব। এখন এটা হচ্ছে সেবা মনোভাব, কৃতজ্ঞতা বোধ এবং সহযোগিতার মনোভাব দিয়ে যখন আমরা সেবা করব তখন সেই সেবার ফল আমরা লাভ করতে পারব। কিন্তু সেই ভাবটা আসবে কি করে, সেটা আসবে ভালো সাধনার মাধ্যম দিয়ে, ভালো সাধনা করার মাধ্যম দিয়ে সেই ফলটা আমরা লাভ করতে পারব। এবং এই সাধনাটাকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে নাম হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধভাবে জপ, দুই নম্বর হচ্ছে শ্রীল প্রভুপাদের গ্রন্থ নিয়মিতভাবে অধ্যয়ন, এবং সাধু সঙ্গ। এই তিনটে হচ্ছে আমাদের এই সেবা মনোভাব নিয়ে আসার জন্য অত্যন্ত অনুকূল। তো আমরা যদি ভালোভাবে ভগবানের নাম কীর্তন করি, জপ করি, তাহলে হৃদয়ের যে সেবা ভাবটা জাগরিত হয়। দু নম্বর হচ্ছে শ্রীল প্রভুপাদের গ্রন্থ নিয়মিতভাবে অধ্যয়ন। শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার অনেক ফল রয়েছে, তার মধ্যে তিনটি মুখ্য। প্রথম হচ্ছে এই এই যে ভক্তি জীবনে যে আধ্যাত্মিক জ্ঞান তাকে তরবারির সঙ্গে তুলনা, সোর্ড অফ নলেজ। তাহলে আমরা যদি নিয়মিতভাবে শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি তাহলে মায়ের যে বিভিন্ন আকর্ষণ তাকে আমরা খণ্ডন করতে পারব। তো মায়া থেকে মুক্তি লাভের মাধ্যম হচ্ছে শ্রীল প্রভুপাদের গ্রন্থের আশ্রয় গ্রহণ করা। দু নম্বর হচ্ছে শ্রীল প্রভুপাদের গ্রন্থ উচ্চারণ, গ্রন্থ পাঠ করলে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান, শাস্ত্র চক্ষু আমরা লাভ করি, যার মাধ্যম দিয়ে আমরা এই কৃষ্ণ ভক্তির প্রচার করতে পারি। আর তিন নম্বর হচ্ছে আমরা সবসময় চাইছি যে ভগবানের মনকে ভগবানের সেবায় মগ্ন রাখা। তো এই মনকে মগ্ন রাখার একটা উত্তম মাধ্যম হচ্ছে শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন। এই তিনটি আমরা উত্তম ফল লাভ করতে পারব যদি আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থ নিয়মিতভাবে অধ্যয়ন করি, এবং এই দুটি সম্ভব, শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন এবং শুদ্ধভাবে ভগবানের নাম কীর্তন করা, যদি আমরা ভালো সঙ্গে থাকি। তাই সাধু সঙ্গে যেমন আমাদের সেবা মনোভাব কিভাবে আসবে, সমস্ত ফল একটা মাধ্যম দিয়ে আসবে, শুদ্ধ ভক্তের সঙ্গে করা। এবং এই ভক্তর ভক্তদের সঙ্গে আমরা কিভাবে ব্যবহার করবো, রূপ গোস্বামী উপদেশ অমৃত ব্যাখ্যা করছেন, আমাদের সব ধরনের ভক্তকেই সম্মান করা দরকার। আগে যে নারগোল্প বলছেন, আমাদের ধারণা হচ্ছে যে গুরুদেবকে গুরু পূজা করা হলো, ব্যাস পূজায় গুণকীর্তন করলাম, অন্য ভক্তদের সম্মান দিলাম না, তাহলে হবে না, এটাই তপস্যা। তো রূপ গোস্বামী বলছেন তিন ধরনের ভক্ত রয়েছে, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী ভক্ত। তো কনিষ্ঠ অধিকারী ভক্তকে আমরা হৃদয় থেকে সম্মান জানাবো, তাদেরকে হৃদয় থেকে আমরা সম্মান জানাবো। যারা মধ্যমাধিকারী ভক্ত তাদেরকে প্রণাম দণ্ডবাদ প্রণাম করার মাধ্যম দিয়ে তাকে সম্মান জানাবো, আর যারা উত্তম অধিকারী ভক্ত তাদের আমরা সঙ্গ করব এবং তাদের আমরা সেবা করব। তাই প্রত্যেকটা স্টেজেই আমাদের হৃদয়ে একটা ধনাত্মক একটা পজিটিভ মেন্টালিটি থাকা প্রয়োজন যে এরা হচ্ছে ভক্ত। তাই ভক্তকে সম্মান দেওয়া হচ্ছে ভক্তি জীবনের একটা ফাউন্ডেশন, এবং এটা আমরা করতে পারি না এবং আমরা সবসময় ভক্তের খারাপ দিকটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে বদ্ধ জীবের একটা চেতনা। বহির্মুখী চেতনা হচ্ছে অন্যের দোষ লক্ষ্য করা। চেতনা যখন বহির্মুখী থাকে তখন আমাদের সব স্বাভাবিকভাবেই অন্যের খারাপ দিকটাই আমাদের দর্শন হয়। এই জন্য আমাদের প্রথম কর্তব্য হচ্ছে চেতনাটাকে অন্তর্মুখী করা। অন্তর্মুখী চেতনা যখন হবে তখন আমরা নিজেকে দেখতে পাবো। এই জন্য সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি মানে হচ্ছে নিজেকে দেখা। কিন্তু আমরা ভক্তি জীবন এখানে সেটা ভুলে যাই, আমরা অন্যকে দেখতে শুরু করি, পর তত্ত্ব উপলব্ধি করতে থাকি, অর্থাৎ অন্যকে অন্য কি করছে সেটার দিকে আমাদের চোখটা বেশি যায়, কারণ আমাদের চেতনাটা বহির্মুখী। কিন্তু ভক্তি জীবনের ফাউন্ডেশন হচ্ছে আমাদের চেতনাটাকে অন্তর্মুখী করা, ইন্টারনালাইজ। তাহলে আমরা ভগবানকে দর্শন করবো, ভগবান অন্তরে রয়েছে, আত্মা অন্তরে রয়েছে। তাই চেতনা যখন অন্তর্মুখী হবে তখন আমরা আমাদের দোষটা দর্শন করতে পারব, এবং যে আমাদের দোষ ধরিয়ে দেবে সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। সেই মানসিকতা কখন আসবে? যখন আমরা যথার্থভাবে ভক্তি জীবনে অগ্রগতি করার বাসনা করব। না হলে আমরা চাইবো আমার যে ভালো মনে করছে ভালো বলছে সে আমার বন্ধু, আর যে আমার একটু খারাপ টারাপ বলছে সে হচ্ছে আমার শত্রু। তো একটা গল্প আছে, একজন আচার্য দাক্ষিণাত্যে, তিনি একদিন মন্দিরে ক্লাস দিচ্ছেন। তো মন্দিরে ক্লাস দিচ্ছেন, একটা ঈর্ষাপরায়ণ ব্যক্তি সে ক্লাসে ঢুকে গেছে। তো ক্লাসে ঢুকে তাকে একদম উল্টো পাল্টা বলছে। তো শিষ্যরা খুব রেগে গেছে, প্রচন্ড রেগে গেছে। কিন্তু বলছে গুরুদেব বলছে না না তোমরা বসো। তারপরে যখন ক্লাস শেষ হয়ে গেছে, ওরজন কথাবার্তা শেষ হয়ে গেছে, শিষ্যদেরকে বলছে তুমি কিছু উপহার নিয়ে আসো। তো উপহার নিয়ে এসে বলছে, তারপরে সেই উপহারটা সেই লোকটাকে দিয়েছে। তো শিষ্যগুলো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, আপনাকে এরকম বাজে কথা বলছে আপনি তাকে উপহার দিলেন। তখন বলছে যে আমার হচ্ছে যখন ভাগবত পাঠ দিচ্ছি মন্দিরে আমার দুটি কাজ, প্রথম কাজ হচ্ছে ভগবানের গুণকীর্তন করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে নিজের দোষকে দর্শন করা এবং তার সম্বন্ধে পর্যালোচনা করা। আমি এতদিন আর্ধেক কাজ করেছি, সবসময় আমি ভগবানের গুণকীর্তন করেছি, কিন্তু আমার যে দোষ সেই পর্যালোচনা আমি করিনি, সে আমার আর্ধেক কাজটা আজকে করে দিয়ে গেছে, এই জন্য আমি তাকে পুরস্কৃত করলাম। কি হাই স্টেজ! শ্রী ভক্তিচন্দ্র সরস্বতী বলছেন যে আমার যে ক্রিটিক অর্থাৎ আমার যে পর্যালোচনা করবে সে যেন আমার প্রতিবেশী হয়। বলছে মূর্খ বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রু ভালো। অর্থাৎ ভক্তি জীবনে অগ্রগতি করলে আমাদের ক্রিটিসিজম নেওয়ার অর্থাৎ সমালোচনা নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা যদি আমি সমালোচনা করবো না, কিন্তু অন্য কেউ সমালোচনা করলে সেটাকে আমরা গ্রহণ করা দরকার। কারণ যদি আমরা সমালোচনা গ্রহণ করতে না পারি তাহলে আমরা ভক্তি জীবনে অগ্রগতি করতে পারবো না। সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত মানসিকতা থাকা দরকার। তার মানে এই নয় যে আমি সমালোচনা করব, কিন্তু কেউ যদি সমালোচনা করে সেটাকে আমাদের পজিটিভ ভাবে নিয়ে আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা উচিত। কিন্তু সব থেকে উপযুক্ত পরিবেশ হচ্ছে আমরা সকলের গুণকীর্তন করব ব্যক্তিগত ভাবে, তাহলে এই জগৎটা বৈকুণ্ঠে পরিণত হবে। সেই জন্য আমাদের সেই পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এই ভক্ত পরিবেশে আমরা খুব সুন্দরভাবে ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে পারব। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের এই শুভতিথিতে 1936 সালে ছিল প্রভুপাদ আইনগতভাবে ইস্কনকে প্রতিষ্ঠা করলেন, ইনকর্পোরেশন অফ ইস্কন, মানে ইস্কনের জন্মদিন আজকে। তো ইস্কন তিনি তৈরি করলেন এই উদ্দেশ্য নিয়েই যে ইস্কনে আসবে পৃথিবীর সমস্ত মানুষ। বললেন যে তিনি একটা এমন সংস্থা তৈরি করলেন, গৃহ নির্মাণ করলেন যেখানে সারা পৃথিবীর মানুষ বসবাস করতে পারে। তো এই এটা কোন একটা জাগতিক ইট পাথর দিয়ে তৈরি নয়, এই ইস্কন ইট পাথর দিয়ে তৈরি নয়। তো প্রভুপাদ বললেন বুকস আর দ্য বেসিস, এই সোসাইটির ভিত্তি হচ্ছে গ্রন্থ, এই গ্রন্থ দিয়ে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি, তার শিক্ষার মাধ্যম দিয়ে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি হয়েছে। আমরা ইস্কনে থাকবো, অনেকে প্রভুপাদ অনেক নির্দেশ দিয়েছেন, তার মধ্যে একটি নির্দেশ দিলেন যে নেভার লিভ ইস্কন, ইস্কন ছেড়ে দেও না। কেন ইস্কন ছেড়ে দেয়? মানে ইস্কনের ঘর বাড়ি ছেড়ে দেওয়া যায় না। ইস্কন ছাড়া মানে ইস্কনের যে প্রভুপাদ ইস্কন তৈরি করলেন, যে ভাবধারা, যে শিক্ষা, যে সাতটা উদ্দেশ্য নিয়ে তিনি ইস্কন তৈরি করলেন, তো সাতটা উদ্দেশ্য যদি পড়েন তো দেখলে বুঝতে পারবেন যে সাতটা উদ্দেশ্যের মধ্যে প্রত্যেকটাই উদ্দেশ্য হচ্ছে প্রচার এবং শিক্ষা। কৃষ্ণ ভক্তের কি করে প্রচার হবে? কৃষ্ণ ভক্তির কি করে প্রচার? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো এই উদ্দেশ্য নিয়ে ইসকনকে তৈরি করা হলো। প্রভুপাদ বললেন যে ইসকন ইজ মাই বডি। তো প্রভুপাদ এবং ইসকনের মধ্যে কোন পার্থক্য নেই। প্রভুপাদ বলেন বিবিটি ইজ মাই হার্ট, বিবিটি হচ্ছে আমার হৃদয়, ইসকন ইজ মাই বডি। তো ছিল প্রভুপাদের সঙ্গে ইসকনের কোন পার্থক্য নেই, কারণ এটা হচ্ছে ভগবানের। আর বলছে ইসকনস মানি ইজ মাই ব্লাড, এত বড় বড় স্টেটমেন্ট দিয়েছে। তার মানে আমাদের কত সাবধান থাকা দরকার। তা ছিল ইসকনে যখন আমরা আছি, ইসকনে তার মানে সমস্ত ভক্তরা হচ্ছে ছিল প্রভুপাদের অঙ্গ। তাই তাদের যদি আমরা বাজে কথা বলি তাহলে নিশ্চয়ই আমরা ছিল প্রভুপাদকে আমরা অসন্তুষ্ট করছি, কারণ ছিল প্রভুপাদকে যদি গুণকীর্তন করতে হয় তাহলে ওনার অঙ্গ প্রত্যঙ্গকে গুণকীর্তন করা দরকার। আমরা ভাব বলা যে ন প্রভুপাদের হাতটা খারাপ, চোখটা ভালো, প্রভুপাদ ভালো মানে প্রভুপাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই ভালো। তাই আমাদের খুব সাবধান থাকা দরকার, এবং সেই মনোভাব নিয়ে যদি আমরা ইসকনের মধ্যে থাকি, আমরা ইসকনকে যদি ছেড়ে না যাই। প্রভুপাদ বলছেন যে ইসকন একটা বোটের মতো, অনেক কিছু বলেছেন, ইসকন একটা হসপিটাল, সমস্ত কিছু ভাবে প্রভুপাদ সাহায্য করছেন যাতে আমরা ইসকনের মধ্যে থেকে সাধুসঙ্গ, যে সমস্ত কিছু সাফল্য নির্ভর করে সাধুসঙ্গের উপর। তো এই সাধুসঙ্গের সুযোগ আমরা ইসকনের মধ্যে থাকলেই আমরা লাভ করতে পারবো। আর বড় হওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে রয়েছে, তো সেই বড় হওয়ার প্রবণতাটাকে সুন্দরভাবে আমরা ডকটেল করতে পারি যে আমরা কিভাবে বড় হব। আমরা সিঁড়ি, কারণ এই জগতে মানুষ বড় হতে চায়। তো আমরা ভাবি এখন নই ভক্ত, নই ভক্ত থেকে পুরনো ভক্ত, তারপরে ডিপার্টমেন্টাল হেড, তারপরে প্রেসিডেন্ট, জিবিসি, এইভাবে আমরা ভাবি। এইরকম যদি উন্নতি হয় তাহলে আমরা ভক্তি জীবনে অগ্রগতি করছি। কিন্তু রূপগোস্বামী শিক্ষা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গ চেতনার স্টেপ বাই স্টেপ উন্নতি করা দরকার। সেই ফর্মুলা রূপগোস্বামী দিয়ে গেছেন। তো এইভাবে উন্নতি করা যে বাসনা সেটাকে আমরা যদি যথাযথভাবে লাগাই, সেই ফর্মুলা রূপগোস্বামী দিয়ে গেছেন। সেটি হচ্ছে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এইভাবে আমরা ওঠা যদি চেষ্টা করি তাহলে আমাদের যে বড় হওয়ার প্রবণতা সেটা যথার্থ উপযোগ হবে। কিন্তু এইভাবে কোন জায়গায় বলা নাই যে আমরা যদি এইভাবে উঠি, আগের যেটা বললাম আমি যে জিবিসি হলে, গুরু হলে, সন্ন্যাসী হলে ভগবত ধামে শুদ্ধ ভক্তি লাভ করা যায়, সেটা রূপগোস্বামী ব্যাখ্যা করেনি। তিনি বলেছেন যদি প্রেম ভক্তি লাভ হয় তাহলেই আমরা ভগবত ধামে যেতে পারবো। এই জন্য আমাদের চেতনাটাকে অন্তর্মুখী করতে হবে। ইসকনের দুটি ভাব রয়েছে, একটা হচ্ছে বহির্মুখী ভাব, একটা হচ্ছে অন্তর্মুখী। আমরা যদি ইসকনের বাহ্যিক দিকটা দেখে যদি আমরা অত্যন্ত প্রভাবিত হয়ে যাই তাহলে ইসকনের যে অন্তর্মুখী রূপগোস্বামী শিক্ষা, যে আদর শ্রদ্ধা থেকে প্রেম, সেই চেতনা আমরা লাভ করতে পারবো না। এই জন্য আমাদের চেতনাটাকে অন্তর্মুখী করতে হবে ব্যক্তিগতভাবে। এবং ইসকনের যে অন্তর্মুখী ভাব ছিল, প্রভুপাদ ইসকন বলতে কি বুঝিয়েছেন, ইসকন মানে ইসকনের সাতটি উদ্দেশ্য। সেই সাতটি উদ্দেশ্যের জন্য যদি আমরা জীবনকে উৎসর্গ করি তাহলে আমরা ইসকনকে যথার্থভাবে উপলব্ধি করতে পারবো, তাহলে আমাদের ইসকনে আসার সার্থকতা আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ ইসকন কি, ইসকন প্রতিষ্ঠাতা দিবস কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।